বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এখন পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত। সূরা মায়েদার 3 নম্বর আয়াতের তেলাওয়াত পরিবেশন করছেন কারি রাহিম খাকি।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুরিমাত عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله به والمنخنقة والموقوذة والمتردية والنطيحة وما أكل السبع إلا ما ذكيتم وما ذبح على النصب وأن تستقسموا اليوم يئس الذين كفروا من دينكم فلا تخشوهم واخشون اليوم أكملت لكم دينكم وأتممت فمن اضطر في مخمصة غير متجانف لإثم فإن الله غفور رحيم صدق الله العلي العظيم
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে মৃত জীব, রক্ত, শুকরের গোশত, আল্লাহ ছাড়া অন্য কারোর নামে জবাই করা জীব, এবং কণ্ঠ রুদ্ধ হয়ে, আহত হয়ে, উপর থেকে পড়ে গিয়ে বা ধাক্কা খেয়ে মরা অথবা কোনো হিংস্র প্রাণী চিরে ফেলেছে এমন জীব তোমরা জীবিত পেয়ে যাকে জবাই করেছ সেটি ছাড়া, আর যা কোনো বেতিমূলে জবাই করা হয়েছে তাও তোমাদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। এছাড়াও স্বর নিক্ষেপের মাধ্যমে নিজেদের ভাগ্য নির্ণয় করাও তোমাদের জন্য জায়েজ নয়। এগুলো ফাসিকি কাজ। আজ তোমাদের দিনের বিরুদ্ধাচরণের ব্যাপারে কাফেররা পুরোপুরি নিরাশ হয়ে পড়েছে, কাজেই তোমরা তাদেরকে ভয় করো না, বরং আমাকে ভয় করো। আজ আমি তোমাদের জন্যে তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি, এবং তোমাদের জন্যে ইসলামকে তোমাদের দিন হিসেবে গ্রহণ করে নিয়েছি। কাজেই তোমাদের উপর হালাল ও হারামের যে বিধিনিষেধ আরোপ করা হয়েছে তা মেনে চলো। তবে যদি কোনো ব্যক্তি ক্ষুধার জ্বালায় বাধ্য হয়ে ওইগুলোর মধ্য থেকে কোনো একটি জিনিস খেয়ে নেয় গুনাহের প্রতি কোনো আকর্ষণ ছাড়াই, তাহলে নিঃসন্দেহে আল্লাহ ক্ষমাশীল ও অনুগ্রহকারী। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ শনিবার 10 ফেব্রুয়ারি, 27 মাঘ এবং ফার্সি 21 বাহমান। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রেজওয়ান হোসেন। বাংলাদেশ ও ভারতের শ্রোতারা সান্ধ্য অধিবেশন শুনতে পাবেন শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/parstodaybangla। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। অনুষ্ঠানের শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন ইসরায়েলের অর্থনৈতিক সংকটের ব্যাপারে নেতানিয়াহুর স্বীকারোক্তি সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা। এরপর বাংলাদেশে চলমান বাণিজ্য মেলা সম্পর্কে ঢাকা থেকে পাঠানো প্রতিবেদন থাকবে। দৃষ্টিপাতের পর থাকবে ইরানে ইসলামী বিপ্লব বিজয় বার্ষিকী উপলক্ষে একটি বিশেষ আলোচনা। প্রান্তিক আয়োজনে রয়েছে কথাবার্তা। সবশেষে থাকবে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ইসরায়েলের প্রতি অন্যায় সমর্থন অব্যাহত রাখার ব্যাপারে আমেরিকাকে ইরানের হুঁশিয়ারি ইসরায়েলের জন্য চরম পরাজয় অপেক্ষা করছে বলে জানালো তেহরান। ডেড সি উপকূলে ইসরায়েলি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরাকি যোদ্ধারা। ইয়েমেনের হুদাইদা প্রদেশে আমেরিকা ও ব্রিটিশ বাহিনীর নতুন হামলা। বাংলাদেশে নানা ষড়যন্ত্র হলেও সাম্প্রতিক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারেনি বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য। এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিজয়ী ভাষণ, জামিন পেলেন সেনা স্থাপনায় ভাঙচুরের মামলা সহ 14 মামলায়। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন। এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। ইহুদিবাদী ইসরায়েল ও এর যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি সমর্থন অব্যাহত রাখার ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে ইরান। তেহরান বলেছে এ ধরনের অন্যায় সমর্থন ইসরায়েলের জন্য চরম পরাজয় ছাড়া অন্য কোনো ফল বয়ে আনবে না। লেবানন সফররত ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেন আমির আবদুল্লাহিয়ান গতকাল বৈরুতে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপ করলে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, ইহুদিবাদী ইসরায়েল মার্কিন যুক্তরাষ্ট্রকে পশ্চিম এশিয়ার চলমান যুদ্ধের চোরাবলেতে ডুবিয়ে দিতে চায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশ অক্টোবরের শুরুতে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কথা বলে এসেছে যে ফিলিস্তিনি সংকট সমাধানের উপযুক্ত পন্থা যুদ্ধ নয়। ইসরায়েল আগ্রাসন চালিয়ে গাজায় তার কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি বলে তিনি জোর দিয়ে উল্লেখ করেন। এজন্য তিনি ফিলিস্তিনি জনগণের পাশাপাশি লেবানন সহ গোটা পশ্চিম এশিয়ার প্রতিরোধ সংগঠনগুলোর অবিচলতার প্রশংসা করেন। আমির আবদুল্লাহিয়ান বলেন, লেবানন ও ফিলিস্তিনের প্রতিরোধ নেতারা চলমান যুদ্ধে কৌশলী ও বিজ্ঞচিত্ত মনোভাব প্রদর্শন করেছেন। ইরাকের স্থায়ী প্রতিরোধ আন্দোলনগুলোর জোর পপুলার মোবিলাইজেশন ইউনিটের যোদ্ধারা ডেড সি উপকূলে ইহুদিবাদী ইসরায়েলের গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় দখলদার ইসরায়েলের বর্বর আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা এই হামলা চালিয়েছে। গাজা যুদ্ধের 126তম দিনে পপুলার মোবিলাইজেশন ইউনিট এক বিবৃতিতে এই হামলার কথা ঘোষণা করে। জোটের এক বিবৃতিতে বলা হয়েছে, গাজায় ইহুদিবাদী ইসরায়েল নারী শিশু এবং বৃদ্ধসহ বেসামরিক নাগরিকদের উপর যে গণহত্যা চালাচ্ছে তার প্রতিবাদে এই হামলা চালানো হয়। বিবৃতিতে আরও বলা হয়েছে, দখলদার সেনারা গাজা উপত্যকায় আগ্রাসন বন্ধ না করা পর্যন্ত প্রতিরোধ যোদ্ধারা শত্রুর শক্ত ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত রাখবে। ব্রিটিশ ও মার্কিন বাহিনী নতুন করে ইয়েমেনের পশ্চিমাঞ্চল হুদাইদিয়া প্রদেশে বিমান হামলা চালিয়েছে। শুক্রবার সকালের দিকে হুদাইদিয়া প্রদেশের আল জামানা, আল তাইফ এবং আল কাসিফ অঞ্চলে এই হামলা চালানো হয় বলে ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেল খবর দিয়েছে। হামলায় কী ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে তা পরিষ্কারভাবে জানা যায়নি। এর আগের দিনও মার্কিন সামরিক বাহিনী জানিয়েছিল তারা ইয়েমেনের বিভিন্ন অবস্থানে হামলা চালিয়েছে। আমেরিকা দাবি করছে, লোহিত সাগরে জাহাজ চলাচলের স্বাধীনতা রক্ষার জন্য তারা ইয়েমেনের সামরিক বাহিনীর উপর হামলা চালাচ্ছে। 7 অক্টোবর গাজার প্রতিরোধ যোদ্ধাদের সাথে দখলদার ইসরায়েলের সামরিক সংঘাত শুরুর পর থেকে ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনী লোহিত সাগরে ইসরায়েলের জাহাজ কিংবা ইসরায়েল অভিমুখে যে কোনো দেশের জাহাজে হামলা চালানোর ঘোষণা দিয়েছে। এ পর্যন্ত ইসরায়েলের মালিকানাধীন এবং ইসরায়েল অভিমুখে বেশ কয়েকটি জাহাজে হামলা চালিয়েছে ইয়েমেনের সেনারা। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশে ভারতে একযোগে 25 মিটার ব্যান্ডে। বাংলাদেশে নানা ষড়যন্ত্র হলেও সাম্প্রতিক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারেনি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি একমাত্র আওয়ামী লীগকেই জনগণের সংগঠন বলে দাবি করেন। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
জনগণই আওয়ামী লীগের শক্তি, বাংলাদেশে একমাত্র আওয়ামী লীগই জনগণের সংগঠন, এমন মন্তব্য করে তৃণমূলের নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে দেশের মানুষের উন্নয়নে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকালে গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন। বক্তৃতায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও আওয়ামী লীগকে ভোট দেয় দেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, নানা ষড়যন্ত্র হলেও নির্বাচনকে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারেনি। সরকারের উপর জনগণের আস্থার প্রতিফলন ঘটাতে হবে, কোথাও যেন কোনো দুর্নীতি না হয় সে বিষয়ে সবাইকে লক্ষ্য রাখার নির্দেশ দেন তিনি। শেখ হাসিনা বলেন, জাতির পিতার ডাকে সাড়া দিয়ে এদেশের মানুষ অস্ত্র তুলে নিয়ে যুদ্ধ করেছিলেন। জাতির পিতাকে হত্যা করার পর 21 বছর ক্ষমতা জনগণের হাতে ছিল না, ক্ষমতা বন্দী ছিল ক্যান্টনমেন্টে, জনগণের কোনো অধিকার তখন ছিল না। তাই আওয়ামী লীগে এখন ভোটের অধিকার মানুষকে ফিরে দিয়েছে। আওয়ামী লীগ সভাপতি আরও বলেন, এখন তৃণমূল নেতাকর্মীদের সকল ভেদাভেদ ভুলে দেশের উন্নয়নে একযোগে অবশ্যই জনগণের জন্য কাজ করতে হবে। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লোকসভা নির্বাচনের আগে বহু বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব আইন বা সিএ কার্যকর করা হবে বলে জানিয়েছেন। তিনি বলেন, সিএ দেশের একটি আইন, তা অবশ্যই কার্যকর করা হবে, এ বিষয়ে কোনো সংশয় থাকা উচিত নয়। প্রধান বিরোধী দল কংগ্রেসকে উদ্দেশ্য করে তিনি বলেন, কংগ্রেসই শরণার্থীদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার আশ্বাস দিয়েছিল, এখন তারা অন্য কথা বলছে। তিনি বলেন, দেশে কারো নাগরিকত্ব সিএ কেড়ে নিতে পারবে না। 2019 সালে সংশোধিত নাগরিকত্ব আইন তৈরি হলেও তার বিধি তৈরি না হওয়ায় এতদিনও তা কার্যকর করতে পারেনি কেন্দ্রীয় সরকার। বিতর্কিত ওই আইনে মুসলিমদের বাদ দিয়ে বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার ব্যবস্থা রয়েছে। ভারতের উত্তরাখণ্ডের সাম্প্রতিক সহিংস ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রাজ্যপালকে স্মারকলিপি দিয়েছে ইন্ডিয়া জোট। গত বৃহস্পতিবার বিজেপি শাসিত উত্তরাখণ্ডের হলদুয়ানিয়াতে একটি মাদ্রাসা উচ্ছেদ করাকে কেন্দ্র করে সহিংসতায় এ পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত বলছেন আমাদের কলকাতার প্রতিনিধি।
ভারতে উত্তরাখণ্ডের হলদোয়ানিতে সাম্প্রতিক সহিংস ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবিতে রাজ্যপালকে স্মারকলিপি দিয়েছে ইন্ডিয়ান ন্যাশনাল ডেভেলপমেন্টাল ইনক্লুসিভ অ্যালায়েন্স বা ইন্ডিয়া। আজ শনিবার রাজভবনে রাজ্যপাল অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল গুরমিত সিং এর সঙ্গে দেখা করে তাকে স্মারকলিপি দিয়েছে ইন্ডিয়া জোট ও সুশীল সমাজের একটি প্রতিনিধি দল। তাদের পক্ষ থেকে নৈনিতাল জেলার জেলা ম্যাজিস্ট্রেট ও এসপিকে অবিলম্বে বরখাস্ত করে তাদের পদ থেকে অপসারণের দাবি জানানো হয়েছে। স্মারকলিপিতে রাজ্য সরকারের দ্বারা পরিচালিত দখল উচ্ছেদ অভিযানের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। প্রসঙ্গত, গত বৃহস্পতিবার বিকেলে বিজেপি শাসিত উত্তরাখণ্ডের হলদোয়ানিতে একটি মাদ্রাসা উচ্ছেদ করাকে কেন্দ্র করে সহিংসতায় এ পর্যন্ত 6 জনের মৃত্যু হয়েছে। প্রশাসনিক কর্মকর্তারা বলছেন মাদ্রাসাটি বেআইনিভাবে নির্মিত হয়েছিল। এটি উচ্ছেদ করতে গিয়েছিলেন পৌরসভার কর্মী ও পুলিশ সদস্যরা। সন্ধ্যায় সেখানে সহিংসতা ছড়িয়ে পড়ে, শুরু হয় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষ। ভয়াবহ ওই ঘটনায় পুলিশ সদস্য সহ শতাধিক মানুষজন আহত হয়েছেন। পরিস্থিতি মোকাবিলা করতে সংশ্লিষ্ট এলাকায় কারফিউ জারি করার পাশাপাশি দেখা মাত্র গুলির নির্দেশ দেওয়া হয়। পুলিশ এ পর্যন্ত অজ্ঞাত 5,000 ব্যক্তির বিরুদ্ধে এফআইআর নথিভুক্ত করেছে এবং 4 জনকে গ্রেপ্তার করেছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
আবারও ফিরে আসছে বিশেষ সংবাদে। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে জনগণের উদ্দেশ্যে বিজয়ী ভাষণ দিয়েছেন কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। শুক্রবার রাতে ইমরানের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে ওই ভাষণ পোস্ট করা হয়। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ওই অডিও বার্তায় প্রধানমন্ত্রী থাকা অবস্থায় ইমরান খানের টেলিভিশন ভাষণের ক্লিপের পাশাপাশি সাম্প্রতিক নির্বাচনের ফুটেজ জুড়ে দেওয়া হয়। পাকিস্তান তেহরিকে ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান জনগণকে উদ্দেশ্য করে বলেন, 2024 নির্বাচনে বিজয়ের জন্য আমি আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আপনারা সবাই যে ভোট দিতে আসবেন সে ব্যাপারে আমি নিশ্চিত ছিলাম এবং ভোট কেন্দ্রগুলোতে আপনাদের বিপুল উপস্থিতি সবাইকে হতবাক করে দিয়েছে। বৃহস্পতিবার অনুষ্ঠিত পাকিস্তানের জাতীয় পরিষদ নির্বাচনে পাকিস্তানের জাতি নজিরবিহীন লড়াই করেছে উল্লেখ করে এই লড়াইয়ের মাধ্যমে পিটিআইয়ের নিরঙ্কুশ জয় হয়েছে বলে ইমরান খান দাবি করেন। দুর্নীতি ও রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলায় তিনি বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দী আছেন। এদিকে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সেনা স্থাপনায় ভাঙচুরের মামলা সহ মোট 14টি মামলায় জামিন পেয়েছেন। জাতীয় পরিষদ নির্বাচনে পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা সবচেয়ে বেশি আসনে জয়লাভ করার দিনে এই সুখবরটি পেলেন পাকিস্তানের সাবেক এই প্রধানমন্ত্রী। গত বছরের 9 মের দাঙ্গাসহ 12টি মামলায় এক শুনানি শেষে আজ রাওয়ালপিন্ডির সন্ত্রাস বিরোধী আদালতের বিচারক মালিক ইজাজ আসিফ ইমরান খানের জামিন মঞ্জুর করেন। এছাড়া সেনাবাহিনীর সদর দপ্তর এবং সেনা জাদুঘরে হামলা নিয়েও আরও 2 মামলায় তাকে জামিন দিয়েছে আদালত। অন্যদিকে ইমরান সরকারের সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পিটিআইয়ের নেতা শাহ মাহমুদ কুরেশি 13টি মামলায় জামিন পেয়েছেন। গত বছরের 9 মে ইসলামাবাদ হাইকোর্ট হাজিরা গেলে গ্রেপ্তার হন ইমরান খান। সাবেক এই প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের প্রতিবাদে সারাদেশে বিক্ষোভে ফেটে পড়ে বিক্ষোভ থেকে হামলা হয় সেনা স্থাপনায়। এসব হামলায় ঘটনায় ইমরান খানের নামে বেশ কয়েকটি মামলা দেওয়া হয়। জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলোর কঠোর হুঁশিয়ারি সত্ত্বেও ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা উপত্যকার দক্ষিণ প্রান্তের রাফা শহর থেকে ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের সরিয়ে দেওয়ার জন্য দখলদার সেনা কর্মকর্তাদেরকে একটি কর্মপরিকল্পনা চূড়ান্ত করার নির্দেশ দিয়েছেন। তিনি মারাত্মক গণবসতিপূর্ণ এই শহরে বড় ধরনের সামরিক অভিযান চালানোর আগে বেসামরিক নাগরিকদের সরিয়ে ফেলার নির্দেশ জারি করলেন। এমন সময় নেতানিয়াহুর এই নির্দেশ এল যখন এই তেল আবিবের নির্দেশে গাজায় 23 লাখ মানুষের মধ্যে প্রায় 18 লাখ মানুষই উপত্যকার নানা প্রান্ত থেকে এসে এই রাফা শহরের অস্থায়ী তাঁবু বা জাতিসংঘের আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিয়েছে। পর্যবেক্ষকরা রাফা শহর খালি করে ফেলার এই ঘোষণাকে প্রচারণা এবং বিশ্ব জনমত ধোকা দেওয়ার উপকৌশল বলে মনে করছেন। তারা বলছেন, গত অক্টোবরে ইসরায়েল উত্তর গাজার 11 লাখ অধিবাসীকে দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল, কিন্তু পরে পলায়নরত মানুষদের পাশাপাশি দক্ষিণে আশ্রয় নেওয়া গাজাবাসীর ওপরও নারকীয় অত্যাচার চালিয়েছিল মানবতার শত্রু ইসরায়েল। এদিকে দখলদার ইসরায়েলি বাহিনী রাফা শহরে ব্যাপক আকারে বোমা বর্ষণ করেছে। ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রাফা শহরে বর্বর আগ্রাসন চালানোর নির্দেশ দেওয়ার পর এই বোমা হামলা হল। শ্রোতা বন্ধুরা, আর এরই সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। আমন্ত্রণ জানাচ্ছে সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে। অবরুদ্ধ গাজা ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে চলমান যুদ্ধের প্রভাবের কারণে মার্কিন রেটিং সংস্থা মোডি শুক্রবার ইসরায়েলের ক্রেডিট রেটিং কমিয়েছে। সংস্থাটি ইসরায়েলের রেটিং A1 থেকে A2 এ এক ধাপ কমিয়েছে। এ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরে শোনাচ্ছি আমি বাবুল আখতার। ইহুদিবাদী ইসরায়েলের অধিকৃত অঞ্চলের অর্থনৈতিক পরিস্থিতি অবনতির বিষয়ে মার্কিন বাণিজ্যিক রেটিং সংস্থা মোডির প্রতিবেদন স্বীকার করেছেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। হামাসের সাথে গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই ইসরায়েলের স্বাভাবিক অর্থনৈতিক কার্যক্রমে ভাটা পড়েছে। সার্বিক এই পরিস্থিতিতে মার্কিন বাণিজ্যিক রেটিং সংস্থা মোডি দেশটির ক্রেডিট স্কোর স্থিতিশীল থেকে নেতিবাচকে নামিয়েছে। শনিবার ইসরায়েল ভিত্তিক সংবাদ সংস্থা দ্য জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গাজায় হামাসের সাথে চলমান যুদ্ধের প্রভাবের কারণে মার্কিন রেটিং সংস্থা মোডি শুক্রবার ইসরায়েলের ক্রেডিট রেটিং কমিয়েছে। সংস্থাটি ইসরায়েলের রেটিং A1 থেকে A2 এ এক ধাপ কমিয়েছে। ইসরায়েলের বাণিজ্য ও বিনিয়োগ খাতে এর নেতিবাচক প্রভাব পড়বে বলেও জানানো হয়েছে। একটি বিবৃতিতে মোডি বলেছে, হামাসের সাথে চলমান সামরিক সংঘর্ষ এর পরবর্তী এবং বিস্তৃত পরিণতি বস্তুগতভাবে ইসরায়েলের জন্য রাজনৈতিক ঝুঁকি বাড়িয়ে দিয়েছে। মোডি আরও বলেছে, ইসরায়েলের আর্থিক শক্তিকে এক ধাপ নামানোর অন্যতম আরও একটি কারণ হল তার উত্তর সীমান্তে হিজবুল্লাহর সাথে সংঘর্ষ বৃদ্ধির ঝুঁকি। সেটা হলে পরিস্থিতির আরও অবনতি হবে। মোডিস বলছে, এই সংঘাতে হিজবুল্লাহ জড়িয়ে পড়লে ইসরায়েলের অখণ্ডতা আরও বড় ঝুঁকির মুখে পড়বে। এদিকে এক বিবৃতিতে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মোডির প্রতিবেদনের কথা স্বীকার করে বলেছেন, ইসরায়েলের অর্থনীতি শক্তিশালী, রেটিং ডাউনগ্রেড অর্থনীতির সাথে সংযুক্ত নয়। এটি সম্পূর্ণভাবে এই কারণে যে আমরা যুদ্ধের মধ্যে আছি। গত 7 অক্টোবর দখলকৃত অঞ্চলে ফিলিস্তিনি প্রতিরোধকামী সংগঠনগুলো আলাকসা তুফান অভিযান শুরুর পর থেকে এবং ইহুদিবাদী শাসক গোষ্ঠীর আগ্রাসী সেনাবাহিনীর বিরুদ্ধে ফিলিস্তিনি যুদ্ধের সাফল্য সত্ত্বেও যুদ্ধবাজ প্রধানমন্ত্রী নেতানিয়াহু সবসময় দাবি করে আসছেন যে গাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণ এবং হামাসের পরাজয় না হওয়া পর্যন্ত তিনি যুদ্ধ চালিয়ে যাবেন। কিন্তু দখলকৃত অঞ্চলে সাম্প্রতিক দিনগুলোতে সর্বশেষ পরিস্থিতির মাধ্যমে এটা বোঝা যাচ্ছে যে ইহুদিবাদী প্রধানমন্ত্রী তার পরিকল্পনা বাস্তবায়ন করতে ব্যর্থ হয়েছেন। বিভিন্ন গণমাধ্যমের খবর অনুসারে যুদ্ধ শুরুর দিকে ইসরায়েলের অর্থ মন্ত্রণালয় ধারণা করেছিল যে এই যুদ্ধে ব্যয় হবে $50 বিলিয়ন, কিন্তু যুদ্ধ যত তীব্র হচ্ছে ব্যয় বৃদ্ধির আশঙ্কাও তত বাড়ছে। এছাড়া মাইক্রোসফট, IBM, ইন্টেল, গুগল সহ প্রায় 500 বহুজাতিক প্রতিষ্ঠান ইসরায়েলের প্রযুক্তি খাতে বিনিয়োগ করেছে। যুদ্ধ দীর্ঘমেয়াদে চললে এই প্রতিষ্ঠানগুলো ইসরায়েলে বিনিয়োগ অব্যাহত রাখবে কিনা সেটাও তারা পুনর্বিবেচনা করতে পারে। সবচেয়ে বড় বিষয় হলো, ইহুদিবাদী এই অবৈধ রাষ্ট্রটি গত 17 বছরে 6টি যুদ্ধে জড়িয়েছে। সে দেশ দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়িয়ে পড়লে বিনিয়োগকারীরা সেখানে বিনিয়োগে আগ্রহী হবেন কিনা তা নিয়ে সংশয় আছে বলে মনে করেন বিশ্লেষকরা।
দৃষ্টিপাতের এবারে নজর দিচ্ছি বাংলাদেশের দিকে। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় সাপ্তাহিক ছুটির দিনগুলোতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে। ক্রেতার আনাগোনা বাড়তে থাকায় সামনের দিনগুলোতে কেনা বেচা আরও বাড়বে বলে আশা করছেন বিক্রেতারা। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন আমাদের বিশেষ সংবাদদাতা।
জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। সাপ্তাহিক ছুটির দিনগুলোতে যেন আরও বেশি মুখর হয়ে উঠছে মেলা প্রাঙ্গণ। ক্রেতার আনাগোনা বাড়তে থাকায় সামনের দিনগুলোতে কেনা বেচা আরও বাড়বে বলে মনে করছেন বিক্রেতারা। সময় গড়িয়ে শেষের দিকে ক্রেতা আকৃষ্ট করতে লাভের অংশ কমিয়ে বিক্রেতারা মনোযোগ দিচ্ছেন মূল্য ছাড়ে। বরাবরের মতো এবারেও মেলায় ব্যবস্থা রয়েছে গৃহস্থালী পণ্য, হোমটেক্স, কসমেটিক্স, খাবার সহ বিনোদনের ব্যবস্থা।
অনেক ভালো লাগলো, অনেক সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে ঘুরে।
শেষ সময় এসে এখন পছন্দ হলেই দরদাম করে কেনাকাটা শুরু করছেন ক্রেতারা। বড় কোম্পানিগুলো তাদের পণ্য প্রদর্শনীতে সন্তুষ্ট থাকলেও হতাশায় দিন কাটাচ্ছেন ছোট ও মাঝারি ব্যবসায়ীরা। এবারের মেলায় বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি আরও রয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সেনাপণ্য, প্রতিবন্ধীদের তৈরি মৈত্রী পণ্য, বাংলাদেশ কারুশিল্প পরিচালিত হস্ত ও কারুশিল্প পণ্যসহ দেশীয় পণ্যের বাহারি পসরা। বাণিজ্য মেলায় পণ্যের তুলনামূলক দাম বেশি বলছেন ক্রেতারা।
হলিডে তো বাসায় থাকবো, শপিং করার জন্য এখন মেলাই তো বেস্ট, মার্কেট না গিয়ে মেলাই ভালো, এই জন্য মেলাতে আসা।
আসলে আমি ফিক্সড কোনো কিছু করে আসিনি যে এটা কিনবো এটা কিনবো, বাট যেটা ভালো লাগবে সেটাই কিনবো।
তাই মেলার শেষের দিনগুলোতে মূল্য ছাড়ের অপেক্ষায় অনেকেই। তবে শেষ দিকে মেলায় বেচাকেনা আরও বাড়বে বলে আশা বাণিজ্য মেলার প্রবেশ টিকিটের ঠিকাদার সালাউদ্দিন ভুঁইয়া। মেলায় কেনাকাটার পাশাপাশি পরিবার স্বজন নিয়ে কেউ কেউ আসছেন বেড়াতে। রাজধানী ও আশপাশের বাসিন্দারাই সবচেয়ে এগিয়ে।
আমরা সবাই ফ্যামিলি সবাই একসাথে এসেছি, আজকে ছুটির দিন, কারণ অন্য দিন তো সবারই স্কুল কলেজ খোলা থাকে।
আমি পুতুল দেখছি, ব্যাগ দেখছি, ঘড়ি দেখছি।
বিনোদনের জন্য জায়গা হচ্ছে যে অন্য সময় তো ঘুরতে পায় না, এটা মেলাতে আসা সবার সঙ্গে দেখা হচ্ছে।
বড়দের পাশাপাশি ছোটদের জন্য রয়েছে অস্থায়ী পার্ক, রয়েছে বিভিন্ন রাইডের ব্যবস্থাও। এমন অবসর সময়ে ছোটদের পাশাপাশি পরিবারের বাকি স্বজনরাও মেতে উঠছেন নানা আনন্দে। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে ইরানের ইসলামী বিপ্লবের বিজয় বার্ষিকী উপলক্ষে নিয়মিত পরিবেশনা।
ইসলামী বিপ্লবের গৌরবময় অগ্রযাত্রা।
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। ইরানের ইসলামী বিপ্লবের আলোকুজ্জ্বল দশ প্রভাত উপলক্ষে আয়োজিত ইরানে ইসলামী বিপ্লবের গৌরবময় অগ্রযাত্রা শীর্ষক ধারাবাহিক আলোচনার দশম পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরানে সংঘটিত ইসলামী বিপ্লব নানা ধরনের ঐতিহাসিক সাফল্য ও মহাবিস্ময়ে ভরপুর। এ বিপ্লব সফল হওয়ার পর টাইম ম্যাগাজিন পাশ্চাত্যকে হুঁশিয়ারি দিয়ে বলেছিল, গোটা মুসলিম উম্মাহ এক হতে যাচ্ছে। ইরানের ইসলামী বিপ্লব মুসলমানদের প্রথম কেবলার দখলদার ইসরায়েলের হাত থেকে ফিলিস্তিন ও ফিলিস্তিনি জাতিকে মুক্ত করার আন্দোলনকে জোরদার করে তোলে। আর তাই এই বিপ্লব সফল হওয়ার পরপরই তৎকালীন পিএলও নেতা ইয়াসির আরাফাত ইরানের ইসলামী বিপ্লবকে স্বাগত জানিয়েছিলেন এবং তিনি সরাসরি ইমাম খমিনির সঙ্গে সাক্ষাৎ করে ফিলিস্তিনের ব্যাপারে সংগ্রামী ভূমিকা রাখার জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা জানান। উল্লেখ্য, ইরানে ইসলামী বিপ্লবের আগে হাজার হাজার মার্কিন ও ইসরায়েলি সেনা এই দেশটিতে অবস্থান করত। তাদের মোট সংখ্যা ছিল 50,000-এরও বেশি, কিন্তু ইসলামী বিপ্লব সফল হওয়ায় এইসব মার্কিন ও ইহুদিবাদী সেনা ইরান ছেড়ে যেতে বাধ্য হয়।
ইরানের ইসলামী বিপ্লবের আগে স্বৈরাচারী রেজা শাহ ছিল বর্ণবাদী ও দখলদার ইসরায়েলের অন্যতম প্রধান পৃষ্ঠপোষক। মার্কিন সরকার দেশে দেশে নানা যুদ্ধ ও সংঘাত তৎকালীন শাহী ইরানের অর্থ ও অস্ত্র ব্যবহার করত মজলুম ও নির্যাতিত এবং প্রতিরোধ শক্তিগুলোর বিরুদ্ধে। এখন যেমন সৌদি সরকার মার্কিন সরকারের ঘোষিত দুধদাতা গাভীর ভূমিকা পালন করছে, তখন শাহ সরকারও একই ধরনের ভূমিকাই পালন করত। আরব দেশগুলো যখন ইহুদিবাদ ইসরায়েল ও ইসরায়েলের মদতদাতা পশ্চিমা সরকারগুলোর উপর তেল অবরোধ আরোপ করে, তখন ইরানের শাহ প্রকাশ্যেই দম্ভ ভরে ঘোষণা করেছিলেন যে ইরান ইসরায়েলকে বিনামূল্যে জ্বালানি তেল সরবরাহ করবে এবং শাহ তা বাস্তবায়নও করেছিল।
১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের চূড়ান্ত সাফল্যের কয়েকদিন আগে অর্থাৎ ৮ ফেব্রুয়ারি বিমান বাহিনীর বিভিন্ন পর্যায়ের কমান্ডার, পাইলট ও সদস্যরা ইসলামী বিপ্লবের স্থপতি ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাইহির সঙ্গে সাক্ষাৎ করে তার সঙ্গে একাত্মতা ঘোষণা করেন। বিপ্লবের আগে তাগুতি রাজতান্ত্রিক সরকারের খুব কাছের বাহিনী হিসেবে পরিচিত ছিল বিমান বাহিনী, কিন্তু এই বাহিনী ইসলামী বিপ্লবের সঙ্গে একাত্মতা ঘোষণা করলে রাজতান্ত্রিক সরকার বিস্মিত হয়ে যায়, কারণ তাদের কাছে এটা ছিল অপ্রত্যাশিত। এই ঘটনার একটি শিক্ষা হল তাগুতি ও ক্ষুদাদ্রয়ী শক্তি এমন জায়গা থেকে আঘাতপ্রাপ্ত হয় যা তাদের কাছে অকল্পনীয়।
ইরানের ইসলামী বিপ্লবের আরেকটি স্থায়ী বা অব্যাহত মহাবিস্ময় হল ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ও প্রকৃত স্বাধীনতা অর্জনের মতো নানা মহাকল্যাণ উপহার দেওয়ার কারণে এ বিপ্লবের বিজয় বার্ষিকীর শোভাযাত্রা সহ জাতীয় নানা ইস্যুতে ও বিশ্ব কুদস দিবসের মতো আন্তর্জাতিক নানা ইস্যুতে সর্বোচ্চ নেতার আহ্বানে প্রতি বছরই কোটি কোটি ইরানি জনগণের রাজপথে নেমে আসার দৃশ্য। পাশ্চাত্যের তথ্য সাম্রাজ্যবাদী সংবাদ মহল এ ধরনের মহাসমাবেশের খবর এড়িয়ে যায় এবং এ জাতীয় খবর প্রচার করলেও সর্বস্তরের ইরানি জনগণের বিপুল মাত্রায় সমাবেশে যোগ দেওয়ার অংশটুকু এড়িয়ে যায় বা খুব বিকৃতভাবে তুলে ধরে। যেমন কোটি কোটি ইরানির অংশগ্রহণে অনুষ্ঠিত মহাসমাবেশগুলোকেও হাজার হাজার লোকের বা ১০-২০ সহস্র মানুষের সমাবেশ বলে উল্লেখ করে। অন্যদিকে এইসব সংবাদ মাধ্যমে ইসলামী সরকারের বিরুদ্ধে কয়েক শত ব্যক্তির সমাবেশকেও ইরানের জাতির সমাবেশ বা প্রতিবাদ বলে উল্লেখ করে। আর বিশ্বের নানা দেশের প্রধান ও বেশিরভাগ সংবাদ মাধ্যমও সাধারণত এইসব মিথ্যা সংবাদের আলোকেই সংবাদ পরিবেশন করে থাকে।
কিন্তু সত্যকে চেপে রাখা যায় না এবং সত্যের বিজয় যেমন অনিবার্য, তেমনি মিথ্যার কৃত্রিম মেঘগুলো কেটে বিশ্বের সচেতন মানুষের কাছে সঠিক খবরগুলো ঠিকই পৌঁছে যায় এবং মিথ্যা প্রচারণাগুলোর ভিত্তিহীনতা ফুটে ওঠে। আর এমনি ধরনের ইরান বিরোধী কিছু আজগুবি মিথ্যা প্রচারণা হল ইরানের ইসলামী বিপ্লবী নেতৃবৃন্দ ইসলামের নামে বিশ্বের বুকে আবারও পারস্য সাম্রাজ্যের পুনরুজ্জীবন ঘটাতে চায়। ইরানে সুন্নিদের উপর নির্যাতন করা হয় এবং তাদের ন্যায্য অধিকার দেওয়া হয় না। ইরানের কুদস ফোর্সের প্রধান কাসেম সুলাইমানি ইরাক ও সিরিয়ার কোটি কোটি বা লাখ লাখ সুন্নিকে হত্যা করেছেন ইত্যাদি। সাম্রাজ্যবাদী শক্তিগুলো ইসলামী ইরানকে সুন্নি বিদ্বেষী বা সুন্নিদের জাগরণ বিরোধী শক্তি বলে প্রচার করে মুসলমানদের মধ্যে এই মহাবিপ্লবের জনপ্রিয়তা ও আবেদনকে কমাতে চেয়েছিল। কিন্তু সুন্নি মুসলমান অধ্যুষিত ফিলিস্তিনের প্রতি অন্য যে কোনো দেশের চেয়ে ইরানের সবচেয়ে বেশি সাহায্য সমর্থন, মুসলমানদের প্রথম কেবলা আল আকসাকে উদ্ধারের জন্য ইমাম খোমেনির নেতৃত্বে বিশ্ব কুদস দিবসের প্রচলন এবং আফগানিস্তান, কাশ্মীর ও বসনিয়ার মতো সুন্নি প্রধান দেশগুলোর মুসলিম জনগণের প্রতি ইরানের সর্বাত্মক সাহায্য সমর্থন সাম্রাজ্যবাদীদের এই ষড়যন্ত্র বানচাল করে দিয়েছে।
ইরানের ইসলামী বিপ্লবী নেতৃবৃন্দে ইসলামী সহযোগিতা সংস্থা ও হজের মতো বিশ্ব মুসলিম সম্মেলনকে সাম্রাজ্যবাদী ও বিভেদগামী শক্তির বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করেছে। ইরানের নেতৃত্বেই গঠন করা হয়েছে মুসলিম মাঝহাবগুলোকে ঘনিষ্ঠতর করার বিশ্ব সংস্থা। ইসলামী ঐক্যের জন্য ক্ষতিকর যে কোনো তৎপরতাকে হারাম বলে ঘোষণা করেছে ইসলামী ইরানের সর্বোচ্চ নেতা এবং মুসলিম ঐক্য বিন্যাসী ব্রিটিশপন্থী শিয়া ও মার্কিনপন্থী সুন্নিদের ব্যাপারে সতর্ক থাকতে মুসলিম উম্মার প্রতি আহ্বান জানিয়ে আসছেন। ইমাম খমিনী রহমতুল্লাহ আলাই বলেছিলেন, যারা শিয়া ও সুন্নিদের মধ্যে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে তারা শিয়াও নয় সুন্নিও নয়, বরং তারা হচ্ছে সাম্রাজ্যবাদের সেবক। সন্ত্রাসবাদ ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ইরানের ইসলামী সরকারের স্পষ্ট ও আন্তরিক সংগ্রামের কারণে ইরাক ও সিরিয়ায় সুন্নি এবং কুর্দি সুন্নি মুসলমানদের কাছেও ইসলামী ইরানের জনপ্রিয়তা বহুগুণে বৃদ্ধি পেয়েছে। তাই দেখা গেছে ইরাক ও সিরিয়াতে শিয়া ও সুন্নি মুসলমানরা ইরানের সহায়তা নিয়ে দায়েশ বা আইএস এর মতো ওয়াহাবি প্রভাবিত তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছে। ফলে এ অঞ্চলে ইসরায়েলি ও মার্কিন মদতপুষ্ট এইসব সন্ত্রাসী গোষ্ঠী প্রায় নির্মূল হয়ে গেছে।
তো শ্রোতা ভাই বোনেরা, ইরানের ইসলামী বিপ্লবের নানা সাফল্য নিয়ে আমরা আরও কথা বলবো আগামী আসরে, আশা করছি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
যারা এতক্ষণ সঙ্গ দিলেন তাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ধন্যবাদ।
পারস্য উপসাগর থেকে বঙ্গোপসাগর, রেডিও তেহরান সঙ্গী হোক আপনার আমার।
শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি মুজাহিদুল ইসলাম।
আশা করছি আপনারা ভালো আছেন। আজ 10 ফেব্রুয়ারি শনিবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি, এরপর বিস্তারিত খবরে যাব। প্রথমে বাংলাদেশের শিরোনাম, গুলি মর্টার শেডের আওয়াজে ঘুম ভাঙল টেকনাফ সীমান্তের মানুষের। প্রথম আলো, চিকিৎসা সেবায় মানবিকতা উপেক্ষিত বাণিজ্যই প্রধান ইত্তেফাক। ইমরান নওয়াজ দুজনেই বিজয় দাবি করছেন, পাকিস্তানের রাজনীতি আরও টালমাটাল হবে, মানব জমিন। ছাত্রলীগ নেতার পিটুনিতে আওয়ামী লীগ নেতার মৃত্যু, এটিও একই দৈনিকের খবর। নওয়াজ ইমরানের পাল্টাপাল্টি বিজয়ের ভাষণ, সরকার গঠন করবে কারা, ডেইলি স্টার বাংলা। কলকাতা শিরোনাম, দেশের জেলগুলিতে অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন মহিলারা, আনন্দবাজার পত্রিকা। পাক ভোটে জয়ের দাবি জেলবন্দী ইমরানের, নওয়াজের লন্ডন প্ল্যান কি ব্যর্থ, সংবাদ প্রতিদিন। রাম মন্দির করেও নিশ্চিন্তে নেই বিজেপি গণশক্তি।
শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত তুলে ধরছি। দৈনিকগুলোতে ভিন্ন ভিন্ন খবরকে প্রধান শিরোনাম করা হলেও প্রায় সব দৈনিকে পাকিস্তানের নির্বাচনকে বিশেষ গুরুত্ব দিয়ে ছাপা হয়েছে। প্রথম আলোর শিরোনাম, 250 শাসনের ফল, ভোটের মাঠে ইমরানের জয়। ইত্তেফাক শিরোনাম করেছে এরকম, পাকিস্তানি নির্বাচন, ইমরান নওয়াজ উভয়ের দাবি জয়, এখন কি হবে। এতে বলা হয়েছে, ইতিমধ্যেই তিনবারের সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ নিজের দলকে বিজয়ী ঘোষণা করেছেন। এদিকে দেশটির আরেক সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই এর প্রতিষ্ঠাতা ইমরান খানও গতকাল রাতে বিজয়ী ভাষণ দিয়েছেন। এআই এর মাধ্যমে তৈরি করা ভাষণে তিনি তার দলের বিপুল বিজয়ের দাবি করেন এবং তার সমর্থকদের ধন্যবাদ জানান। মানবজমিন এ বিষয়ে খবরের শিরোনামে লিখেছে, ইমরান নওয়াজ দুজনই বিজয় দাবি করছেন, পাকিস্তানের রাজনীতি আরও টালমাটাল হবে।
উখিয়া সীমান্তে পড়ে আছে কয়েকটি লাশ, প্রথম আলো ডে শিরোনামের খবরে লেখা হয়েছে। বান্দরবানের নাইখংছড়ি, কক্সবাজারের উখিয়া ও টেকনাফ সীমান্তে দিনের বেলায় গোলাগুলির শব্দ শোনা না গেলেও রাত হলেই আতঙ্ক ভর করছে বাসিন্দাদের, থেমে থেমে আসছে গুলির শব্দ। এদিকে উখিয়া সীমান্তে রহমতের বিল এলাকায় তিন থেকে চারটি লাশ পড়ে থাকতে দেখেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল পুলিশ ঘটনাস্থলে পৌঁছাতে না পারায় লাশ উদ্ধার করতে পারেনি। ইত্তেফাক লিখেছে, সীমান্তে আতঙ্ক বিরাজ করছে। এদিকে সংসদে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, মিয়ানমারের গৃহযুদ্ধ আমাদের দেশে বিরাট সমস্যা সৃষ্টি করেছে। আর বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্য দেশের মর্টার শেলে মানুষ মরলেও সরকার নিশ্চুপ, তারা একটা স্টেটমেন্ট পর্যন্ত দিতে পারছে না।
চিকিৎসা সেবায় মানবিকতা উপেক্ষিত, বাণিজ্যই প্রধান, ইত্তেফাকের এই শিরোনামের প্রতিবেদনে লেখা হয়েছে। দেশের সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসা সেবায় নেই মানবিকতা, দখল করে নিয়েছে বাণিজ্য। এ কারণে সরকারি নানা সুবিধা থাকা সত্ত্বেও বঞ্চিত হচ্ছেন রোগীরা। অনাস্থায় হাজার হাজার রোগী যাচ্ছেন দেশের বাইরে। যাদের টাকা আছে তারা দেশের বাইরে যাওয়ার পাশাপাশি রাজধানীর নামি দামি বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিতে পারছেন, তবে সেখানেও আছে গলা কাটা বাণিজ্য। আর যাদের টাকা নেই তারা মানহীন বেসরকারি হাসপাতাল ক্লিনিকে ভুল চিকিৎসায় অঙ্গহানি প্রাণহানির শিকার হচ্ছেন। গ্রামাঞ্চলের 80% রোগী সরকারি হাসপাতালের চিকিৎসা সেবা বঞ্চিত হচ্ছেন। ডাক্তার নেই, অজ্ঞানকারী চিকিৎসক নেই, প্যাথোলজি নষ্ট, এমন নানা অজুহাত দেখিয়ে রোগীদের পাঠিয়ে দেওয়া হচ্ছে বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে।
ওই প্রতিবেদনে আরও লেখা হয়েছে, কাগজে কলমে জনবল আছে কিন্তু বাস্তবে সরকারি হাসপাতালে জনবল নেই, সঠিক ব্যবস্থাপনার অভাব তো আছেই। প্রান্তিক জনগোষ্ঠী কোনো চিকিৎসা সেবা না পেয়ে শহর কেন্দ্রিক হচ্ছেন। দীর্ঘদিন ধরে এমন অবস্থা চলে আসলেও যেন দেখার কেউ নেই। দেশের সব পেশাজীবী রাজনৈতিক মতাদর্শে বিভক্ত হয়ে পেশার উন্নয়নের চেয়ে ব্যক্তি স্বার্থ উদ্ধারে বেশি নিবেদিত হয়ে পড়েছেন। যখন যে সরকার দায়িত্ব পালন করেন তার সপক্ষে বেশি মানুষের ভিড় দেখা যায়। এতে সরকার আনন্দে থাকলেও শনির দশা হয় জনসাধারণের। একাধিক ডাক্তার বলেছেন, দেশে চিকিৎসা সেবার নামে ডাকাতি বাণিজ্য চলছে।
এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। জয়ের দাবি জেলবন্দী ইমরানের, নওয়াজের লন্ডন প্ল্যান কি ব্যর্থ হবে? সংবাদ প্রতিদিনের এই শিরোনামের খবরে লেখা হয়েছে, পাকিস্তানের সাধারণ নির্বাচনে টান টান নাটক। এখনও পর্যন্ত ফলাফল স্পষ্ট না হলেও ভোটে জয়ের দাবি করেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, একই দাবি ইমরান খানের। প্রশ্ন উঠছে, নওয়াজের লন্ডন প্ল্যান কি তাহলে ব্যর্থ? কি এই লন্ডন প্ল্যান? মসনদ থেকে বিতাড়িত ইমরান খান গত বছর দাবি করেন, তার স্ত্রী বুশরা বিবিকে জেলে পুরতে সমস্ত সম্ভব কূট অস্ত্র প্রয়োগ করেছেন নওয়াজ ও তার ভাই তথা পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। শুধু তাই নয়, রাজনীতি থেকে তাকে অন্তত 10 বছর দূরে রাখতে দেশদ্রোহ আইনকে হাতিয়ার হিসেবে প্রয়োগ করেন নওয়াজ। কোনোভাবেই যাতে নির্বাচনে পিটিআই ও ইমরান লড়াই করতে না পারেন, লন্ডনে বসে সেই ছক কষেছেন নওয়াজ ও শাহবাজ।
দেশের জেলগুলিতে অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন মহিলারা, আনন্দবাজার পত্রিকার এশিয়া নামের প্রতিবেদনে লেখা হয়েছে। সারা দেশের বিভিন্ন রাজ্যে জেলে মহিলা কয়েদিরা অন্তঃসত্ত্বা হয়ে পড়ছেন বলে অভিযোগ। এ ব্যাপারে স্বতঃপ্রণোদিতভাবে মামলা গ্রহণ করেছে সুপ্রিম কোর্ট। একদিন আগেই এ বিষয়ে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ করা হয়। বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিচারপতি শিবজ্ঞানম এবং বিচারপতি ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করা হয়। রাজ্যের সংশোধনাগারের মহিলা সেলগুলিতে পুরুষদের প্রবেশ নিষিদ্ধ করার আর্জিও জানানো হয় ডিভিশন বেঞ্চে।
রাম মন্দির করেও নিশ্চিন্তে নেই বিজেপি, গণশক্তি পত্রিকার শিরোনামেটি। বিস্তারিত খবরে লেখা হয়েছে, 2014 সালের লোকসভা নির্বাচনের আগে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছিল বছরে 2 কোটি বেকারের চাকরি, প্রতি নাগরিকের ব্যাংক অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা করে দেওয়া হবে সরকারের পক্ষ থেকে। 10 বছরেও পূর্ণ হয়নি প্রতিশ্রুতি। স্বাধীনতার পর থেকে দেশে বেকারত্বের হার এখন সর্বোচ্চ। নরেন্দ্র মোদীর ভাষায় অমৃতকাল চলছে। সত্যি কি তাই? দেশের যুবকরা কাজ পাচ্ছেন না, চাল ডাল তেল নুন ওষুধ সবজি সবকিছুর দাম বেড়েছে, জিনিসের দাম নিয়ন্ত্রণে আনার জন্য কেন্দ্রীয় সরকারের পদক্ষেপ কোথায়? সামনে লোকসভা নির্বাচন, কাজ রোজগার আর জিনিসের দাম তিন দিকেই খপ রয়েছে বিজেপির উপর।
তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি,
আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে ধারাবাহিক আলোচনা অমর কিংবদন্তি ওমর খৈয়াম।
অমর কিংবদন্তি ওমর খৈয়াম,
শ্রোতা বন্ধুরা, মুসলিম বিশ্বের গর্ব, সেরা দার্শনিক ও জ্যোতির্বিদ ওমর খৈয়ামের জীবন ইতিহাস এবং জ্ঞান বিজ্ঞান ও সাহিত্য অঙ্গনে তার নানা কর্মকাণ্ড ও অবদান নিয়ে আমাদের সাপ্তাহিক আলোচনা অমর কিংবদন্তি ওমর খৈয়াম অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। গত পর্বের আলোচনায় আমরা পিতার অসুস্থতার খবর পেয়ে বাল্ক থেকে খৈয়ামের নিশাপুরে প্রত্যাবর্তন এবং তার গুরুত্বপূর্ণ সহযোগী ও তৎকালীন বিখ্যাত ব্যক্তি নিজামুল মুলকের জীবনের নানা দিক ও তার অবদান নিয়ে আলোচনা করেছি। আজকেও আমরা এ সম্পর্কিত আলোচনা অব্যাহত রাখব। আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব। পরিবেশনায় রয়েছি আমি রেজওয়ান হোসেন
এবং আমি আক্তার জাহান। নিজামুল মুলুক ছিলেন সেলজুক রাজদরবারের গুরুত্বপূর্ণ মন্ত্রী। একসময় ইরানে বিশৃঙ্খলা ও বিভিন্ন ধরনের সংকট ছড়িয়ে পড়লে তিনি পরিস্থিতির উন্নতিতে ব্যাপক ভূমিকা রাখেন, মানুষকে জ্ঞানার্জনের দিকে উৎসাহিত করেন। এ কারণে তিনি ইরানের শিক্ষার আলো ছড়িয়ে দেওয়ার জন্য শিক্ষাকেন্দ্র বা বিদ্যালয় নির্মাণের উদ্যোগ নেন। এক্ষেত্রে তার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদানগুলোর মধ্যে একটি ছিল নিজামিয়া বৈজ্ঞানিক ও ধর্মীয় শিক্ষাকেন্দ্র নির্মাণ, যা সেই সময়ের বড় বড় শহরগুলো যেমন নিশাপুর, বাগদাদ, কায়রো, ইস্পাহান, অমল, বাল্ক ও হেরাতে প্রতিষ্ঠিত হয়েছিল। ইরানের এই মন্ত্রীর নামে নামকরা নিজামি স্কুল প্রতিষ্ঠা ছিল ইসলামিক স্কুল বা শিক্ষা কেন্দ্রের পরিধি সম্প্রসারণের এক গুরুত্বপূর্ণ আন্দোলনের সূচনা। কেননা এরপর অনেক রাজনৈতিক নেতা ও জ্ঞানী ব্যক্তি খাজা নিজামুল মুলকের শিক্ষা পদ্ধতি অনুসরণ করে এই ধরনের আরও শিক্ষাকেন্দ্র প্রতিষ্ঠায় উদ্বুদ্ধ হয়েছিলেন। অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছিল যে পঞ্চম শতাব্দীর দ্বিতীয়ার্ধ থেকে সপ্তম শতাব্দীর দ্বিতীয়ার্ধে মঙ্গোলদের আক্রমণের সময় পর্যন্ত মুসলিম বিশ্বে জ্ঞান বিজ্ঞানের ইতিহাসে এসব শিক্ষাকেন্দ্রগুলো বিখ্যাত হয়ে উঠেছিল।
নিজামি স্কুল বা শিক্ষাকেন্দ্রের শিক্ষক, পরিচালক এবং কর্মচারীদের বেতন দেওয়া হতো। এছাড়াও এই শিক্ষাকেন্দ্রগুলোর বিশেষ নিয়মকানুন ছিল এবং শিক্ষক ও ছাত্রদেরকে ব্যাপক যাচাই বাছাই করে গ্রহণ করা হতো। এই শিক্ষাকেন্দ্রগুলোতে উঁচু স্তরে শিক্ষক পদে পৌঁছানোর জন্য তীব্র প্রতিযোগিতা হতো। এক কথায় বলা যায়, আধুনিকতার শীর্ষে ছিল এইসব শিক্ষাকেন্দ্র। প্রকৃতপক্ষে নিজামুল মুলকের বুদ্ধিমত্তা, কৌশল ও দৃঢ় ইচ্ছাশক্তি সেলজুকদের অবকাঠামোগত ও অর্থনৈতিক উন্নতি এবং তাদের শাসনাধীন অঞ্চলের উন্নয়নে বিরাট ভূমিকা রেখেছিল। তার মন্ত্রিত্বকালে জনগণের কাছ থেকে কর আদায়ের বিনিময়ে একের পর এক শহরের রাস্তাঘাট ও ভবন নির্মাণ করা হয়েছিল। খাজা নিজামুল মুলক তুসি মন্ত্রিত্ব ও রাজনৈতিক বিষয়ে দক্ষতা ছাড়াও লেখালেখিতেও তিনি প্রতিভার সাক্ষ্য রেখেছিলেন। তিনি ইরানের পূর্ববর্তী রাজাদের শাসন কৌশল, রাষ্ট্র ব্যবস্থা, নীতিশাস্ত্র এবং রাজনীতি বিষয়ক একটি বই লিখেছিলেন। বইটির নাম সিয়াসতনামা বা সির আল মুলক এবং এটি ১১ খ্রিস্টাব্দে ফার্সি ভাষায় রচিত গুরুত্বপূর্ণ ও মূল্যবান বইগুলোর মধ্যে একটি।
বহুমুখী প্রতিভার অধিকারী পারস্যের ক্ষণজন্মা মনীষী ওমর খৈয়াম, তাকে নিয়ে আমাদের আয়োজন অমর কিংবদন্তি ওমর খৈয়াম অনুষ্ঠানটি শোনার আমন্ত্রণ রইল।
নিজামুল মুলকের অবদান ও সেবামূলক কাজ নিয়ে বলার মতো অনেক কথা হচ্ছে। সেলজুকদের রাজধানী নিশাপুর থেকে ইস্পাহানে স্থানান্তরের পর সেখানেও তিনি অবকাঠামো উন্নয়নে তার প্রচেষ্টা অব্যাহত রাখেন। তার নাম করা কিছু পদক্ষেপের মধ্যে ইস্পাহানে মহাকাশ গবেষণা কেন্দ্র, মানব মন্দির নির্মাণ ছিল অন্যতম। নিজামুল মুলক সেলজুক রাজা মালিক শাহের অনুমতি নিয়ে ওমর খৈয়ামকে এই শহরে আসার আমন্ত্রণ জানিয়ে এই মানব মন্দির স্থাপনে সাহায্য করার এবং জ্যোতির্বিদ্যা বোর্ডের প্রধান হওয়ার জন্য খৈয়ামকে অনুরোধ করেন। আমন্ত্রণ গ্রহণ করে ওমর খৈয়াম নিশাপুর থেকে ইস্পাহানে যান এবং ১৮ বছর এই শহরে অবস্থান করেন। ইস্পাহান শহরটি বর্তমান ইরানের প্রায় কেন্দ্রে অবস্থিত। সেলজুক আমলে এই রাজবংশের শাসকরা এই শহরের দিকে দৃষ্টি দিয়েছিলেন এবং এই শহরের উন্নয়নে তারা অনেক অর্থ ব্যয় করেছিলেন। কথিত আছে যে তোগরুল এবং তার উত্তরসূরিদের সময় ইস্পাহান শহরের উন্নয়ন এবং এর চারপাশে মসজিদ ও সুউচ্চ ইমারত নির্মাণের প্রায় ৫ লাখ দিনার ব্যয় করা হয়েছিল।
ইবনে জজির লেখা অনুসারে রাজদরবারের কোষাগারের সাথে এই খরচের পরিমাণ তুলনা করে দেখা গেছে, বাদশাহ মালিক শাহ মারা যাওয়ার সময় মাত্র ২০,০০০ দিনার ও স্বর্ণমুদ্রা রেখে গিয়েছিলেন। নাসির খসরু নামে একজন ইরানি পর্যটক, যিনি ১,০০০ বছর আগে সেলজুক রাজা তোগরুলের শাসনামলে ইস্পাহান ভ্রমণ করেছিলেন, তিনি তার ভ্রমণ কাহিনীতে ইস্পাহানের জনগণের কল্যাণময় জীবন ও নানান সুযোগ সুবিধার কথা উল্লেখ করেছিলেন। তিনি লিখেছিলেন, সেলজুক রাজা তোগরুল নিশাপুরের একজন অত্যন্ত জ্ঞানী ব্যক্তির কাছে শহরের শাসনভার অর্পণ করেন, যার নাম ছিল খাজা উমিদ। এ সম্পর্কে ওই ইরানি পর্যটক তার ভ্রমণ কাহিনীতে আরও বলেছেন, সুলতান নির্দেশ দিয়েছিলেন যে তারা ৩ বছর পর্যন্ত জনগণের কাছে কিছুই চাইবে না, কারণ আমরা এখানে আসার আগে এখানকার জনগণ বিশাল দুর্ভিক্ষে পতিত হয়েছিল।
আমরা যেমনটি বলেছিলাম যে সেলজুকরা ইস্পাহান শহরের উন্নতি ও বসবাসযোগ্য করে গড়ে তোলার জন্য কঠোর পরিশ্রম করেছিল এবং বহু সুন্দর ভবন নির্মাণ করেছিল। তবে একই সাথে সেলজুকদের ওই উন্নয়ন প্রচেষ্টার পেছনে স্থানীয় ইরানি কারুকার্য শিল্পেরও বিরাট ভূমিকা ছিল। যদিও সেলজুকরা শিল্পের প্রতি খুব একটা অনুরাগী ছিলেন না, কিন্তু ইরানের শিল্পীদের অবদানের কারণে আমরা দেখতে পাই যে ইরানের সেলজুক আমলের স্থাপনাগুলোতে ইরানের প্রাচীন স্থাপনার ছাপ রয়েছে। এসব স্থাপনা নির্মাণে ইট এবং দেয়ালে প্লাস্টারের কাজে জিপ সাপ ব্যবহার করা হতো। একই সাথে ভবন জুড়ে ভেতরে ও বাইরে আঁকা হতো দৃষ্টিনন্দন নকশা। চোখ ধাঁধানো এসব স্থাপনা নির্মাণ পদ্ধতি সাসানীয় যুগ থেকে শুরু করে সেলজুক শাসনামল পর্যন্ত ব্যবহৃত হতো। ওই সময়গুলোতে ইসলামী স্থাপনা ও ভাবধারার সাথে ইরানি স্থাপনার মিশ্রণ ঘটে। ইরানি পর্যটক নাসির খসরু তার ভ্রমণ কাহিনীতে ইস্পাহান শহরের নজর কাড়া সুন্দর সুন্দর ভবনের কথাও উল্লেখ করেছেন এবং তিনি লিখেছেন,
হামুন নদীর তীর ঘেঁষে স্পাহান শহর গড়ে উঠেছে, যেখানকার আবহাওয়া অত্যন্ত মনোরম। প্রতি 10 গজ পরপর কূপ খনন করলে সেখান থেকে বের হয়ে আসে ঠান্ডা মিষ্টির পানি। শহরের চারদিকে সুন্দর প্রাচীর রয়েছে, সেখানে অনেকগুলো প্রবেশপথ এবং শত্রুর মোকাবেলায় যুদ্ধ প্রস্তুতির জন্য রয়েছে বিশেষ পর্যবেক্ষণ টাওয়ার ও দুর্গসমূহ। শহরের মাঝখানে আছে অনেক বড় আদিনা মসজিদ। শহরের চারদিকের প্রাচীরের দৈর্ঘ্য 3.5 ফারসাং, অর্থাৎ বর্তমান হিসাবে 2184 কিলোমিটার লম্বা। শহরের ভেতরটা অত্যন্ত সমৃদ্ধ একটি নগরী এবং কোথাও ধ্বংসের চিহ্ন দেখিনি।
তো শ্রোতা বন্ধুরা, আজ আর হাতে সময় নেই, আগামী অনুষ্ঠানেও আমরা ওমর খৈয়ামের জীবন বৃত্তান্ত নিয়ে আয়োজিত আলোচনা অব্যাহত রাখব। আশা করি তখনও আপনাদের সঙ্গ পাব।
ধারাবাহিক আলোচনাটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে সংক্ষিপ্ত সংবাদ। ইসরায়েলের প্রতি অন্যায় সমর্থন অব্যাহত রাখার ব্যাপারে আমেরিকাকে ইরানের হুঁশিয়ারি, ইসরায়েলের জন্য চরম পরাজয় অপেক্ষা করছে বলে জানাল তেহরান। ডেড সি উপকূলে ইসরায়েল লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইরাকি যোদ্ধারা। ইয়েমেনের হুদাইদা প্রদেশে আমেরিকা ও ব্রিটিশ বাহিনীর নতুন হামলা। বাংলাদেশে নানা ষড়যন্ত্র হলেও সাম্প্রতিক দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেউ প্রশ্নবিদ্ধ করতে পারেনি বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মন্তব্য। এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বিজয়ী ভাষণ। জামিন পেলেন সেনা স্থাপনায় ভাঙচুরের মামলাসহ 14 মামলায়। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:23 এবং ভারত সময় রাত 9:53 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান আজকের মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।